আমরা প্রভুকে ধন্যবাদ দেই যে আবার প্রভুর বাক্যের বিষয় নিয়ে আলোচনা করতে আমার সুযোগ পেয়েছি। প্রভুর গৌরব করি, প্রশংসা করি, এবং সেই প্রশংসার্থে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয় সম্পর্কিত একটা গান, অর্থাৎ ঈশ্বরের বাক্য, এই বাক্যের বিষয় নিয়ে আমরা একটা গান করব। কারণ পবিত্র বাইবেল হচ্ছে আমাদের একমাত্র কর্তৃত্বকারী বা সোল অথরিটি, আর সেই বিষয়েই আমরা একটা গান করি। গানের পরে আমরা আলোচনায় যাব।
আবার গাও মিষ্ট স্বরে গাও জীবনদায়ী বাক্য, তাহাই আমায় শিখাও জীবনদায়ী বাক্য। ঈশ্বরের যুক্তি শিখাও বিশ্বাস ভক্তি, সুন্দর বাক্য মধুর বাক্য জীবনদায়ী বাক্য, সুন্দর বাক্য মধুর বাক্য জীবনদায়ী বাক্য। খ্রিস্ট যিশু দেন মানব সবে জীবনদায়ী বাক্য, ও ভাই শুনো প্রেমে রবে জীবনদায়ী বাক্য, দত্ত বিনা দামে লওয়াও স্বর্গ ধামে, সুন্দর বাক্য মধুর বাক্য জীবনদায়ী বাক্য, সুন্দর বাক্য মধুর বাক্য জীবনদায়ী বাক্য। কি বা শুভ সংবাদ ধ্বনি জীবনদায়ী বাক্য, মা শান্তি তাহে শুনি জীবনদায়ী বাক্য, যিশু জীবনদাতা যিশু পরিত্রাতা, সুন্দর বাক্য মধুর বাক্য জীবনদায়ী বাক্য, সুন্দর বাক্য মধুর বাক্য জীবনদায়ী বাক্য।
ধন্যবাদ দেই প্রভুকে। আমরা আমাদের আলোচনা শুরু করব, তার আগে আমি অনুরোধ করব আমাদের ভাই ডেভিড আনসারি, উনি প্রার্থনা করবেন এবং প্রার্থনার পরে আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব।
স্বর্গস্থ পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি প্রভু, কারণ তুমি একমাত্র প্রশংসার যোগ্য। আমরা তোমার কাছে এই সময় আবার সমর্পিত হই যেন তোমার বাক্য নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং নিজেরা বুঝতে পারি এবং অন্যকে বোঝাতে সাহায্য করতে পারি প্রভু। তোমার পবিত্র আত্মা দিয়ে তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা এই সব সুন্দরভাবে আলোচনা করতে পারি এবং তোমার বাক্য যেন সব জায়গায় প্রচারিত হয়, সেরূপ তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, যিশুর নামে প্রার্থনা চাই, আমেন।
আমি পূর্বেই বলেছি যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টার হচ্ছে যে বাইবেলকে কেন আমাদের একমাত্র কর্তৃত্বকারী বলা হয়। একমাত্র কর্তৃত্বকারী বলতে আমরা যেটা বুঝি যে সেখানে আর কোনো দ্বিতীয় অথরিটি বা দ্বিতীয় ব্যক্তি বা দ্বিতীয় বিষয় নেই। শুধুমাত্র বাইবেল সম্পর্কিত, বাইবেলে যা কিছু লেখা আছে, যে শিক্ষার বিষয় আছে, যে নীতিকথার বিষয় আছে, আমাদের খ্রিস্ট ধর্ম সেই বাইবেলকে কেন্দ্র করেই বা বাইবেলের উপর ভিত্তি করেই খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত। এই জন্য খ্রিস্ট ধর্ম বা খ্রিস্টান, আমাদের ফাউন্ডেশন অব খ্রিস্টানিটি, দ্য বাইবেল ইজ দ্য সোল অথরিটি, আর সেটাই আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো আসুন আমরা প্রথমে বাইবেল বা এটাকে ঈশ্বরের বাক্য বলা হয়। আর সেই বাক্যের বিষয় যদি আমরা একটু আলোচনা করি, সেই বাক্য সম্পর্কে আগে আমাদের জানতে হবে যে বাক্য কি। বাক্য হচ্ছে ঈশ্বরের মুখের কথা, যেটা এই কথার উৎপত্তি এবং এই কথার যে মূল্য আর সেটা কিভাবে আছে সেটা আমরা প্রথম একটা বাইবেল পদ পাঠ করব, দ্বিতীয় তিমোথীয় 3:16-17 এই পাঠ পাঠের এই প্রথম বাইবেল পদের উপরে আমরা কিছু কথা বলবো এবং পর্যায়ক্রমে পরবর্তী বাইবেল পদগুলো পাঠ করব।
ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার অনুযোগের সংশোধনের ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎ কর্মের জন্য সুসজ্জীবিত হয়।
এখানে আমরা প্রথম যে অংশটা সেটা আমরা দেখি, ঈশ্বর নিঃশেষিত প্রত্যেকটি শাস্ত্রলিপি। ঈশ্বর নিঃশেষিত বলতে আমরা যেটা বুঝি যে গডস ব্রিদিং, অর্থাৎ ঈশ্বর যেটা প্রকাশ করেছেন, ঈশ্বর যেটা বলেছেন, সেইটাকেই বলা হয় ঈশ্বর নিঃশেষিত বাক্য। এবং সেই বাক্য খ্রিস্টানদেরকে, আমাদেরকে, শুধু খ্রিস্টান না, জগতের প্রতিটি মানুষের জন্য সেই বাক্য এসেছে। আমরা যদি যোহন লিখিত সুসমাচারের 1 পড়ি, আমরা সেখানে দেখতে পাই যে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন, এবং সেই যা কিছু সৃষ্টিতে সৃষ্ট হয়ে আছে কোনো কিছুই সেই বাক্য ব্যতীত সৃষ্ট হয় নাই। এবং সেই বাক্যই 14 মধ্যে আমরা যদি দেখি, যোহন 1:14 সেখানে লেখা আছে, সেই বাক্য মাংসে মূর্তিমান হইয়া আমাদের মধ্যে বাস করলেন। এবং সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন, অর্থাৎ সেই বাক্য হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। যে বাক্যকে আমরা আজকে পড়ছি, যে বাক্য সম্বলিত পুস্তকখানা, এই বাক্য সম্বলিত পুস্তকখানা হচ্ছে বাইবেল। আর বাইবেল হচ্ছে ঈশ্বরের নিঃশেষিত বাক্যের সমাহার, অর্থাৎ ঈশ্বর যত কথা বলেছেন, প্রভু যীশু খ্রিস্ট যে শিক্ষা দিয়েছেন এবং তার প্রেরিতগণ, তার শিষ্যগণ তার সঙ্গে চলাফেরা করে এবং তার সঙ্গে ওঠা বসা করে, তার সঙ্গে থেকে যে শিক্ষা দীক্ষা তারা গ্রহণ করেছেন, সেই সমস্ত কিছুই এই বাইবেলের মধ্যে সন্নিবেশিত করা হয়েছে। সুতরাং এই শাস্ত্রলিপি আমাদের জীবনকে, আমাদের জীবনকে কি করে, এখানে 4 কাজের বিষয় লেখা আছে। প্রথম হচ্ছে যে ঈশ্বরের বাক্য বা ঈশ্বর নিঃশেষিত শাস্ত্রলিপি, অর্থাৎ শাস্ত্রের কথা অর্থাৎ বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, অনুযোগ করে, অর্থাৎ মানুষ যখন শিক্ষা পায় তখন সে অনুযোগ, অনুযোগ মানে চেতনা, অনুযোগ পাওয়া মানে চেতনা, সে চেতনা পায়, চেতনা পাওয়ার পরে সে কি করে, সংশোধিত হয়, সংশোধনের পরে তারপরে ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী হয়, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীবিত হয়। আমাদেরকে সৎকর্ম, ভালো কাজ এবং পরিপক্ক অর্থাৎ ঈশ্বরের বাক্যে ম্যাচিউরিটি অর্জন করার জন্য আমাদের কি করতে হবে, ঈশ্বর বাক্য পাঠ করতে হবে। ঈশ্বর বাক্য পাঠ করার মধ্যে দিয়ে আমরা এই 4 গুণ পাই। আমাদের মধ্যে যদি সমস্যা থাকে, অন্যায় থাকে, সেই বিষয়ে আমরা শিক্ষা লাভ করি, অনুযোগ পাই অর্থাৎ চেতনা পাই, তারপরে আমরা আমাদের জীবনে সে কারেকশন বা সংশোধন হয়, তারপরে আমরা ধার্মিকতায় বেড়ে উঠি এবং সৎকর্ম এবং পরিপক্কতার জন্য ঈশ্বর বাক্যের দরকার আছে। দ্বিতীয় পিতার 1:19-21 মধ্যে সেই বাক্যের বিষয় আরো গূঢ় কথা লেখা রয়েছে।
আর বাপবাণীর বাক্য দৃঢ়তর হইয়া আমাদের নিকটে রহিয়াছে, তোমরা যে সেই বাণীর প্রতি মনোযোগ করিতেছ তাহা ভালোই করিতেছ, তাহা এমন প্রদীপের তুল্য যাহা যে পর্যন্ত দিনের আরম্ভ না হয় এবং প্রভাতীয় তারা তোমাদের হৃদয়ে উদিত না হয় সে পর্যন্ত অন্ধকারময় স্থানে দীপ্তি দেয়। প্রথমে ইহা জ্ঞাত হও যে শাস্ত্রীয় কোন বাপবাণী বক্তার নিজের বাক্যের বিষয় নয়, কারণ বাপবাণী কখনো মানুষের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যের পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছে তাহাই বলিয়াছেন। আমেন,
আমেন। সুতরাং এখানে আমরা দেখতে পাই, কেউ কেউ হয়তো মনে করতে পারে যে যারা বাইবেলের বিভিন্ন ভিতরে পুস্তক রয়েছে, অর্থাৎ শিশুটিখানা বই বা পুস্তক রয়েছে, পুরাতন নিয়মের দুইটা অংশ আছে বাইবেলের মধ্যে, একটা পুরাতন নিয়ম আর একটা নূতন নিয়ম। পুরাতন নিয়মে যীশুখ্রিস্টের জন্মের পূর্ববর্তী সমস্ত ঘটনা, ভাববাদীদের সমস্ত কথা, নবীদের সমস্ত কথা এবং তাদের কাজকর্ম সমস্ত সেখানে রয়েছে, এবং নূতন নিয়ম অর্থাৎ যীশুখ্রিস্টের জন্ম থেকে শুরু করে এবং তার সাহাবী বা শিষ্য বা তার প্রেরিত বর্গরা তার কাছ থেকে শিখেছে, এবং এখানে যেটা বলা হচ্ছে যে তারা যে কথাগুলা লিখেছে, কেউ কেউ মনে করে তারা হয়তো নিজের কথা লিখেছে, কিন্তু বাইবেল পরিষ্কার এই কথা বলছে যে কোনো ভাববাণী বক্তা অর্থাৎ যারা লিখেছে তাদের নিজ ব্যাখ্যার বিষয় নয়, কারণ ভাববাণী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যরা অর্থাৎ যারা লিখেছে তারা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন, অর্থাৎ ঈশ্বর নিঃশেষিত বাক্য। এখানে আবার সেই কথাটা যে ঈশ্বরের নিঃশেষিত বাক্য, ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন, লিখিয়াছেন। সুতরাং আমরা এখানে ঈশ্বরের বাক্য বা বাইবেলের অথেন্টিসিটি সম্পর্কে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাইবেল কত অথেন্টিক এবং ঈশ্বরের বাক্য কত অথেন্টিক অথবা বা খাঁটি, যেখানে কোনো ভেজাল নাই, সন্দেহ নাই। যদিও অনেকে সন্দেহ ভেজালের কথা বলে থাকেন, কিন্তু যদি আমরা বাইবেল পড়ি এবং এই যে পদগুলো আমরা আলোচনা করছি, এই পদগুলো যদি একটা একটা করে আমরা দেখি, তাহলেই আমরা বাইবেলের অথেন্টিসিটি অথবা বাইবেলের যে খাঁটি বা বাইবেলের মধ্যে কোনো ভেজাল নাই, বাইবেলকে সংশোধন করা হয় নাই, বাইবেলকে পরিবর্তন করা হয় নাই। যদিও কেউ বলে থাকে যে বাইবেলকে পরিবর্তন করা হয়েছে, শুধু ভাষান্তর করা হয়েছে, যাতে জগতের প্রত্যেক ভাষাভাষী মানুষ যেন বাইবেল পড়তে পারে, বুঝতে পারে। এটা যেন একজনের মধ্যে, যেমন অনেক ধর্মপুস্তক আছে পৃথিবীর মধ্যে যেগুলো শুধু যারা ওই বিষয়ে অভিজ্ঞ, পারদর্শী বা ওই বিষয়ে যারা ব্যুৎপত্তি অর্জন করেছে, কেবলমাত্র তারাই সেই বিষয়ে পড়ে এবং ব্যাখ্যা করে শুনায়, আর সাধারণ জনগণ তারা শুধু শুনে এবং যা বলে তাতেই তারা বিশ্বাস করে। কিন্তু বাইবেল এমন ভাবে তৈরি করা হচ্ছে বা বাইবেল এমন ভাবে অনুবাদ করা হচ্ছে যাতে জগতের প্রত্যেকটি মানুষ তাদের নিজ নিজ ভাষায় তারা বাইবেল পড়তে পারে, এবং বাইবেল ভাষান্তর করার সময় বাইবেলের একদম শেষের মধ্যে, শেষে অর্থাৎ প্রকাশিত বাক্য 22 অধ্যায়ের একদম শেষ পদের মধ্যে যেটা লেখা আছে, আর সেটা হচ্ছে যে একটা ওয়ার্নিং বা সতর্কবাণী দেওয়া আছে যে এই পুস্তকের সাথে যদি কেউ কিছু যোগ করে, তবে এই বাইবেলের মধ্যে যত শাস্তির কথা লেখা আছে সব তার উপর এবং তার বংশধরদের উপরে যোগ করা হবে, আর যদি কিছু বিয়োগ করে, এই বাইবেল থেকে কিছু হরণ করে, ঈশ্বর নিঃশেষিত বাক্য থেকে কিছু বাদ দেয়, তবে তাহাকে ও তাহার বংশধরদেরকে সেই আত্মিক আশীর্বাদ এবং সেই অনন্তকালীন সুখ শান্তি স্বর্গরাজ্যের সমস্ত কিছু থেকে তাকে বঞ্চিত করা হবে। সুতরাং যে ওয়ার্নিং দেওয়া হয়েছে, যখন এই জন্য যারা বাইবেল এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করা হয় বা পরিবর্তন করা হয়, ভাষান্তর করা হয়, তখন তারা যারা করে তারা পবিত্রত্বা দ্বারা পরিচালিত হয়, প্রার্থনা এবং খুব সতর্কতার সাথে তারা কেয়ারফুলি, এবং তারা শুধু বাংলা থেকে সরাসরি একটা পাহাড়ি ভাষায় বা একটা উপজাতীয় ভাষায় তারা করে না, সরাসরি তারা গ্রিক ভাষা, হিব্রু ভাষা, এই সমস্ত ভাষার তর্জমা করেই তারা এই অনুবাদগুলো করে। সুতরাং ঈশ্বরের বাক্যের যে খাঁটি বা ঈশ্বরের বাক্য যে কত পবিত্র এবং যথার্থ সেই বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা আরেকটা বাইবেল পদ আমরা পড়ব, প্রথম করন্থীয় 2 অধ্যায় 13 এবং 14 পদে আরো একটু দেখব আমরা।
আমরা সেই সকল বিষয়ের কথা মানসিক শিক্ষানুরূপ জ্ঞানের বাক্য দ্বারা নয়, কিন্তু আত্মার শিক্ষানুরূপ বাক্য দ্বারা কহিতেছি। আত্মিক বিষয় আত্মিক বিষয়ের সহিত যোগ করিতেছি, কিন্তু প্রামাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা, আর সে সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়।
সুতরাং এখানে আমরা দেখতে পাই যে মানুষের জ্ঞানের মধ্যে দিয়ে এই আত্মিক বিষয় নিরূপিত হয় নাই, কিন্তু আত্মিক বিষয় আত্মিকভাবেই এটা যোগ করা হয়েছে, লেখা হয়েছে, যেন মানুষ জাগতিক জ্ঞান বা তার শিক্ষার মধ্যে দিয়ে বা শিক্ষার, কারণ বাইবেলের যে কথা লেখা আছে যে অনেক সময় যে মানুষ মনে করে যে জাগতিক জ্ঞানেই প্রকৃষ্ট জ্ঞান, কিন্তু বাইবেল অনুসারে পবিত্র আত্মা যদি তার মধ্যে কথা না বলে, পবিত্রতার শক্তি দ্বারা যদি সে পরিচালিত না হয়, তবে তার সেই জ্ঞান কোনো কাজে আসবে না, সেই জ্ঞান হবে মানুষের কাছে মূর্খ, জগতের কাছে বা ঈশ্বরের কাছে মূর্খতা। সুতরাং জগতের জ্ঞান হচ্ছে ঈশ্বরের কাছে মূর্খতা, কিন্তু ঈশ্বরের জ্ঞান মানুষকে পরিপক্ক হতে সাহায্য করে এবং আত্মিক জীবনে বৃদ্ধি পেতে সাহায্য করে। সুতরাং ঈশ্বরের বাক্য সম্পর্কে আরো আমরা দুই একটি কথা আমরা শুনব যে ঈশ্বরের বাক্য বিষয় কি বলে। আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায় 6 পদ আমরা পড়ব, প্রকাশিত বাক্য 22 অধ্যায়, প্রকাশিত বাক্য 22 অধ্যায় 6 পদ আমরা পড়ব।
পরে তিনি আমাকে কহিলেন, এই সকল বচন বিশ্বাসনীয় ও এবং যাহা যাহা শীঘ্র ঘটিবে তাহা আপন দাসদিগকে দেখাবার জন্য প্রভু বাপবাদীদিগকে আত্মা সকলের ঈশ্বর আপন দূতকে প্রেরণ করিলেন।
সো এইখানে এই পদটা আমরা পড়ছি এই কারণে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বচন সকল বিশ্বসনীয়, অর্থাৎ ঈশ্বরের বাক্যে যা কিছু লেখা আছে তা বিশ্বসনীয়, অর্থাৎ ট্রাস্টওয়ার্দি, অর্থাৎ বিশ্বাস করার মতো। সুতরাং যখন এটা বিশ্বাস করার মতো, তখন আমরা বুঝতে পারি যে সেখানে যা কিছু লেখা হয়েছে তা শীঘ্রই ঘটিবে, অর্থাৎ ঈশ্বরের বাক্যের মধ্যে অতীত বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত ঘটনাবলী লিপিবদ্ধ হয়েছে এবং সেই বাক্য মানুষ যাতে বিশ্বাস করে এবং তারা নিজেরা সংশোধিত এবং পরিপক্ক হতে পারে। কারণ আমরা আরেকটি বাইবেল পদ পড়ব এবং সেখানে আরো কিছু বাক্যের বিষয় আমরা দেখতে পাব, আর সেটা হচ্ছে ইব্রিয় 1 অধ্যায় 1 এবং 2 পদ।
ঈশ্বর পূর্বকালে বহুভাগে ও বহুরূপে বাপবাদীদিগকে পিতৃলোকদিগকে কথা বলিয়া এই শেষকালে পুত্রেই আমাদিগকে বলিয়াছেন, তিনি ইহাকে সর্বাধিকারী দয়াদ করিয়াছেন এবং ইহারই দ্বারা যুগোপকলাপের রচনাও করিয়াছেন।
সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আর সেটা হচ্ছে এই যে পূর্বকালে ঈশ্বর বিভিন্ন ভাববাদীগণের দ্বারা কথা বলিয়াছেন। আমরা অনেক ভাববাদীর কথা আমরা জানি, যেমন আব্রাহামের কথা আমরা জানি, আমরা নোহর কথা জানি, আমরা জোনা ভাববাদীর কথা জানি, আমরা মুসানবীর কথা জানি। সো অনেক ভাববাদী দ্বারা ঈশ্বর বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা কহিয়াছেন, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে শেষকালে তিনি তার পুত্র অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে তিনি প্রেরণ করিয়াছেন এবং সেই প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে তিনি তার সমস্ত বিষয় তিনি প্রকাশ করেছেন, যাতে মানুষ যুগ যুগ পর্যায়ে তার বাক্য এবং তার কথা তার শিক্ষা মানুষ গ্রহণ করতে পারে। এবং তার এই সমস্ত শিক্ষাগুলোই এই বাইবেলের মধ্যে সন্নিবেশিত রয়েছে। যদি আমরা বাইবেল পড়ি তাহলে আমাদের সেই বিশ্বাস সৃষ্টি হয়, না? কিসের মধ্যে দিয়ে বিশ্বাস সৃষ্টি হয়? বাইবেল পাঠে, বাইবেল পাঠ না করলে কি আমাদের বিশ্বাস আসবে? আসবে না। তো সেই বিষয়ে আমরা রোমীয় দশ অধ্যায় ১৭ পদের মধ্যে একটা ছোট পদ রয়েছে এবং সেই বিষয়ে আমরা দেখি।
অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারাই হয়।
সো এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে বিশ্বাসের সোর্সটা কি, অর্থাৎ বিশ্বাসের উৎপত্তি, বিশ্বাসের উৎপত্তি হচ্ছে ঈশ্বরের বাক্য। সো ঈশ্বরের বাক্য যখন আমরা পাঠ করি এবং ধ্যান করি, অনেক মানুষ আছে ঈশ্বরের বাক্য পাঠ করে যায় স্কুল কলেজের পুস্তকের মতো, কিন্তু ঈশ্বরের বাক্য যদি আমরা স্কুল কলেজের পুস্তকের মতো আমরা পড়াশোনা করি, জাগতিক পড়াশোনার মতো পড়াশোনা করি, আমরা ঈশ্বরের বাক্যের অন্তর্নিহিত শিক্ষা আমরা কখনোই লাভ করতে পারব না। এবং প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য পাঠ করতে হয়, কারণ ঈশ্বরের বাক্য যখন আমরা পাঠ করি ঈশ্বরের আত্মা আমাদের অন্তঃচক্ষু, হৃদয় চক্ষু তিনি খুলে দেন এবং আমরা সেই মানুষ চক্ষুতে অন্তর্চক্ষু দিয়ে আমরা ঈশ্বরের বাক্যের সত্য নিগূঢ় বিষয়গুলো আমরা অনুধাবন করতে পারি, আমরা দেখতে পারি, যাতে আমাদের বিশ্বাস দৃঢ় হয় বা আমাদের বিশ্বাস প্রতিষ্ঠিত হয়। সো বিশ্বাস প্রতিষ্ঠিত করার জন্য ঈশ্বরের বাক্য শ্রবণ করা অত্যন্ত প্রয়োজনীয়। ঈশ্বরের বাক্য যা কিছু লেখা হয়েছে এটা বিশ্বাসের জন্য বলা হচ্ছে, এটা কখনোই শেষ হবে না, কখনো ধ্বংস হবে না। এবং সেই বিষয়ে আমরা এখানে দেখতে পাই যিশাইয় ৪০ অধ্যায় ৮ পদের মধ্যে লেখা আছে,
তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে। আমেন।
ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে, ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে। সুতরাং ঈশ্বরের বাক্যের যে ভ্যালিডিটি বা ঈশ্বরের বাক্যের যে অথেন্টিসিটি সেটা আমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে ঈশ্বরের বাক্য কত খাঁটি এবং নিখুঁত, মজবুত, আর সেই বিষয় আমরা দেখতে পাই। এবং আমরা যদি মথিলিখিত সুসমাচার ২৪ অধ্যায় ৩৫ পদ পড়ি, সেখানে ঈশ্বরের বাক্যের সিদ্ধতা সম্পর্কে লেখা রয়েছে। যেমন আমরা যদি ৩২ পদ থেকে পড়ি, সেখানে লেখা আছে, ডুমুর গাছ হইতে দৃষ্টান্ত শিখো, যখন তাহার শাখা কোমল হইয়া পত্র বাহির করে তখন তোমরা জানিতে পারো গ্রীষ্মকাল সন্নিকট, সেইরূপ তোমরা ওই সকল ঘটনা দেখিলেই জানিবে তিনি সন্নিকট, এমনকি দ্বারে উপস্থিত। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এই কালের লোকদের লোভ হইবে না যে পর্যন্ত না এই সমস্ত সিদ্ধ হয়। কোন সমস্ত? ঈশ্বরের বাক্যে যত কিছু লেখা আছে তা সিদ্ধ না হওয়া পর্যন্ত পৃথিবী লোভ হবে না। কারণ ৩৫ পদের মধ্যে সেই কথা লেখা রয়েছে যে আকাশের ও পৃথিবীর লোভ হইবে, আকাশ পৃথিবী বিলীন হইয়া যাবে, শেষ হইয়া যাবে, নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমার বাক্যের লোভ কখনো হইবে না। ঈশ্বরের বাক্যের লোভ, যেটা আমরা এখানে যিশাইয় পুস্তক পুরাতন নিয়মের মধ্যে দেখছি, যিশাইয় ভাববাদী দ্বারা ঈশ্বর কথা কহিয়াছেন, এবং আমরা মতি সুষমাচারের মধ্যে যিশুর নিজের মুখের কথা, যেটা আমরা যিশাইয় ৪০ ৮ পদে পড়ছি, তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্পমালান হইয়া পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে। সো সেই কথাটি আরো সুন্দরভাবে প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজের মুখে বলেছেন যে আকাশের ও পৃথিবীর লোভ হবে, কিন্তু আমার বাক্যের লোভ হই কখনো হইবে না। ঈশ্বরের বাক্য, প্রভু যীশু খ্রিস্টের বাক্য কখনো লোভ হবে না। সো কতটুকু খাঁটি ঈশ্বরের বাক্য যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্যে যা কিছু লেখা আছে তা সকলই ঘটিবে। এবং আমরা যদি এই মতি ২৪ অধ্যায় আমরা পাঠ করি, তবে ২৪ অধ্যায় যে বিষয়গুলো লেখা আছে যে আকাশে মনুষ্য পুত্রকে দেখা যাইবে, এবং এই প্রতিজ্ঞা বা এই ঘটনা অবশ্যই ঘটিবে, কারণ পরিষ্কার লেখা আছে কিভাবে মনুষ্যপুত্রকে আকাশীয় মেঘরথে পরাক্রম ও মহাপ্রতাপে আসিতে দেখিবে। আর তিনি তু মহাতুরিদ্যনি সহকারে আপন দূতগণকে প্রেরণ করিবেন, তাহার আকাশের এক সীমা অবধি অন্য সীমা পর্যন্ত চারিবায়ু হইতে তাহার মনোনীত দিগকে একত্র করিবেন। এই যে ইলেক্ট বা নির্বাচিত বা বাছাইকৃত লোকদের সম্পর্কে যেটা বলা হয়েছে আর সেই ঘটনা ঘটবে, তো সেটা আমরা কোথেকে শিখব? ঈশ্বরের বাক্য থেকে। ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই কথা বলছে যে শেষকালে এই অবস্থা হবে, যেন আমরা সেই বিষয় আরো ভালো করে বুঝতে পারি। ঈশ্বর বাক্য পাঠ করলেই আমরা এই সকল বিষয় আমরা বুঝতে পারব। আরো যদি আমরা ঈশ্বরের বাক্যের বিষয় আমরা একটু দেখি, তাহলে সেখানে আরো কিছু আমরা দেখতে পাই যে আর যে কোনো ব্যক্তি আমার নামের জন্য বাটি কি ভ্রাতা কি ভগিনী কি পিতা কি মাতা কি সন্তান কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, সে তাহার শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে। সুতরাং ঈশ্বরের বাক্যের এই কথা এটা কখনো লোপ হইবে না। আকাশের শেষ হইবে, পৃথিবী শেষ হইবে, কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে, ঈশ্বরের বাক্য। তারপরে আমরা দেখতে পাই যে অতএব ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়াছেন মনুষ্য তাহার বিয়োগ না করুক। এখানে একটা জগতের বিষয় অর্থাৎ বিবাহের বিষয় বলা হচ্ছে যে ঈশ্বর তিনি যে কথা বলেছেন, এই দেশে পৃথিবীর মানুষ তালাক দেয়, একজন আরেকজনকে ডিভোর্স করে তালাক দেয়, কিন্তু ঈশ্বরের বাক্য পরিষ্কারভাবে শক্তভাবে যীশু বলছেন যে ঈশ্বর যখন যোগ করেছেন সেটা যেন কোনো মতেই বিয়োগ করা না হয়, কারণ যারা বিয়োগ করবে তারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে কাজ করবে। সুতরাং আমরা এইখানে পরিষ্কারভাবে দেখতে পাই যে ঈশ্বরের বাক্য যা কিছু বলা হয়েছে তা সবই ঘটিবে, কোনো কিছুই বাদ যাইবে না। এবং এই ঈশ্বর বাক্য যারা পাঠ করে, ঈশ্বর বাক্য যারা পাঠ করে তাদের বিষয়ে কি বলা হয়েছে আমরা সেটা প্রকাশিত বাক্য এক অধ্যায় তিন পদ আমরা পড়ি।
ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট।
আমেন। সুতরাং এইখানে আমরা আরো কত বিষয়টা আমরা দেখতেছি যে ঈশ্বর বাক্য যারা পড়বে যারা পাঠ করবে তারা
ধন্য,
ধন্য, ধন্য তাদেরকে বলা হচ্ছে যে যারা পাঠ করবে এবং যারা শুনবে। আজকে পাঠ এবং শোনার অনেক ব্যবস্থা পৃথিবীর মধ্যে, অনেক ব্যবস্থা রাখা হয়েছে বিভিন্ন মিডিয়ার মধ্যে দিয়ে, নিউজ মিডিয়া, তারপরে অডিওর মধ্যে, অডিও মিডিয়ার মধ্যে দিয়ে বিভিন্নভাবে মানুষ যেন ঈশ্বর বাক্য শুনতে পারে। কারণ সেইটাই এখানে বলা হচ্ছে যে যারা শ্রবণ করবে, ঈশ্বর বাক্য বিভিন্ন জায়গায় পাঠ করা হচ্ছে, ঈশ্বর বাক্য বিভিন্নভাবে পাঠ করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে, এবং যারা সেগুলো পড়বে শুনবে ঈশ্বর তাদেরকে ধন্য বলেছেন। এবং যে সতর্কবাণী কথা আমি বলেছিলাম যে ঈশ্বর বাক্য থেকে যদি কেউ কিছু বাদ দেয় বা যোগ করে সেই বিষয়ে বাইবেল কি বলে সেটা আমরা আমি মুখে বলেছিলাম, আমরা বাইবেল থেকেই সেই বিষয় শুনি।
যাহারা এই গ্রন্থের বাপবাণীর বচন সকল শুনে তাহাদের প্রত্যেকজনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি, যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে তবে ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থের লিখিত আঘাত সকল যোগ করিবেন। আর যদি কেহ এই বাণী ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে তবে ঈশ্বর এই গ্রন্থের লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। আমেন,
আমেন। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঈশ্বরের বাক্য যদিও অনেক লোকে পৃথিবীতে, অনেক লোকেরাই তারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতার মধ্যে দিয়ে বিভিন্ন প্রসঙ্গে ঘটনায় তারা বলে থাকে যে খ্রিস্টানদের বাইবেল বা বাইবেল পরিবর্তিত হইয়াছে, আসল বাইবেল বা বাইবেলের অরিজিনাল বাইবেল এখন নাই। সো যদিও সেটা বলে থাকে, কিন্তু আমরা যারা এই বাইবেল আমরা পাঠ করছি, আমরা সেই বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত শক্তভাবে এবং গ্রন্থের ভাববাণীর বচন সকল শুনে, একটু আগে আমরা বলছি যাহারা শুনে তাহারা ধন্য, তবে আবার যারা শুনে তাদের জ্ঞাতার্থে, তাদেরকে জানাবার জন্য, যারা বাইবেল পড়বে, না পড়ে উপর দিয়ে কথা বললে হবে না, আমি শুনলাম আমার চাচার কাছে, আমার ভাইয়ের কাছে, আমার বোনের কাছে, ফুফার কাছে আমি শুনলাম যে খ্রিস্টানদের বাইবেল পরিবর্তিত, কেমন? তো সেটা শুনেই মন্তব্য করলে এটা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমানের কাজ হচ্ছে আগে আমাকে পড়তে হবে, জানতে হবে, দেখতে হবে। একজনে আমি একজনে কোনো কথা বললে সেই কথাকে যদি আমি বিশ্বাস করে আমি অ্যাকশন করি, তবে আমি বোকা, পরীক্ষা করে দেখতে হবে, আমাকে যাচাই করে দেখতে হবে। যাচাই বাচাই না করে যদি আমি কারো মন্তব্য বিশ্বাস করে আমি তার উপর দিয়ে কাজ করি বা প্রতিক্রিয়া দেখাই, তাহলে আমি বোকা। সেই জন্য এখানে বলছে যে যারা এই বচন সকল শুনে তাদের প্রত্যেকের কাছে আমি সাক্ষ্য দিয়ে বলিতেছি, ঈশ্বর তিনি এই কথা বলছেন, প্রভু যীশু খ্রিস্ট তিনি এই কথা বলছেন, যে তাদের কাছে আমি বলছি যে যদি কেহ ইহার সহিত কিছু যোগ করে, অর্থাৎ কোন মন গড়া কথা কেউ লিখতে পারবে না, যদি যোগ করে তবে এই বাইবেলের মধ্যে অনেক শাস্তি, অনন্ত শাস্তি, নরকের শাস্তির কথা এখানে লেখা রয়েছে, দোযোগের শাস্তির কথা লেখা রয়েছে, এবং বলা হচ্ছে যে সকল আঘাত যোগ করা হবে, সকল আঘাত যোগ করা হবে। এবং যদি ভাববাণী গ্রন্থ হইতে, বাইবেল থেকে কেউ কিছু বাদ দেয়, কোনো কিছু বাদ দেয়, তবে বলা হচ্ছে যে লিখিত গ্রন্থে, লিখিত গ্রন্থের মধ্যে জীবন বৃক্ষ ও পবিত্র নগর। সো জীবন বৃক্ষ হচ্ছে আমরা সেই দেখতে পাই যে সেই আমরা যদি প্রকাশিত বাক্য ২০ অধ্যায় পড়ি এবং ২২ অধ্যায়ের মধ্যে সেই জীবন বৃক্ষের কথা লেখা আছে, যা ১২ মাস ফল দেয়, ১২ মাস যাহার পত্র ম্লান হয় না, আর এবং সেই বৃক্ষর মতো হবে তাদের জীবন, কখনো তারা নষ্ট হবে না, ধ্বংস হবে না। এবং পবিত্র নগর অর্থাৎ সে ঈশ্বরের রাজ্য, ঈশ্বরের রাজ্য থেকে তাদের অংশকে হরণ করা হবে, তাদেরকে বাদ দেওয়া হবে। সুতরাং এই শাস্তির কথা শোনার পরেও এমন দুঃসাহসিক ব্যক্তি পৃথিবীতে কেউ নাই যে সেই মানে দুঃসাহসে, মানে সেই ভয়ঙ্কর শাস্তি মাথায় নিয়ে সে বাইবেল থেকে কিছু পরিত্যাগ বা বাদ বা কিছু যোগ করবে। সুতরাং বাইবেলের যে অথেন্টিসিটি আমরা দেখতে পাচ্ছি সেটা কত কত কর্তৃত্বকারী এবং কত কঠিন সেই বিষয় আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি প্রকাশিত বাক্য ১ অধ্যায়, প্রকাশিত বাক্য ১ অধ্যায় যদি আমরা দেখি, সেখানে ১১ পদের মধ্যে তিনি এই কথা বলছেন যে আমি ১০ পদ থেকে পড়ি, ১১ পদেই পড়ি, কেহ কহিলেন তুমি যাহা দেখিতেছ তাহা পত্রিকায় লিখো, যাহা দেখিতেছ তাহা পত্রিকায় লিখো। অর্থাৎ এই কথা প্রভু যীশু খ্রিস্ট তিনি জোহনকে, শিষ্য জোহনকে এই কথা বলেছেন, যে জোহনকে যখন পাটম দ্বীপে নেওয়া হল তখন তিনি সেই দর্শন দেখছেন, এবং সেই দর্শনে জগতের শেষে শাস্তির বিষয় অর্থাৎ প্রকাশিত বাক্যের মধ্যে যা কিছু লিপিবদ্ধ করা হয়েছে সবই জোহনকে দ্বারা লেখা হয়েছে, এবং ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন তুমি যা দেখতেছ তা লেখো, তুমি যা দেখতেছ যা শুনতেছ তাই লিখো, কারণ সত্য সকলই সত্য এবং ঈশ্বর তার নিজের মুখ দিয়ে, কারণ আমরা বাইবেলের মধ্যে পড়েছি যে ঈশ্বর নিঃশেষিত অর্থাৎ মুখের বাক্য, আমরা সে দ্বিতীয় তিমোথীয় 3:16 পদের মধ্যে আমরা পড়েছি যে নিগুড় তত্ত্ব সকল ঈশ্বরের নিগুড় তত্ত্ব সকল দ্বিতীয় পিতার 1:19-21 পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই নিগুড় তত্ত্ব বাণী সকল তিনি প্রকাশ করেছেন এবং সেই কথা এখানে আমরা দেখতে পাচ্ছি যে যোহনকে তিনি পাটম দ্বীপে নিয়ে তিনি যা দেখাইলেন সমস্ত কিছুই লিপিবদ্ধ। আমরা আমাদের যদি সময় থাকে আমরা যদি ঈশ্বরের বাক্য অর্থাৎ প্রকাশিত বাক্য যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমরা এই বিষয় আরো ভালো শিক্ষা এবং কঠিন শিক্ষা আমরা লাভ করতে পারব। সুতরাং যেমন আমরা যদি রোমিও 15:4 দেখি সেখানে লেখা রয়েছে কারণ পূর্বকালে যাহা যাহা লিখিত হইয়াছিল সে সকল আমাদের শিক্ষার নিমিত্তে লিখিত হইয়াছিল না পূর্বকালে অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের জন্মের আগে প্রভু যীশু খ্রিস্টের দৈহিক জন্ম প্রভু যীশু খ্রিস্টের আরম্ভ কিন্তু মনে রাখতে হবে যে প্রভু যীশু খ্রিস্টের আরম্ভ মানে 2000 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছেন সেইটাই তার আরম্ভ নয় তিনি প্রথমেই ছিলেন। আমরা যদি সেটা আমরা যোহন 1:1 যদি আমরা পড়ি 1 থেকে সেখানে আমরা দেখতে পাব যে প্রভু যীশু খ্রিস্টের জন্মই তার আরম্ভ নয় সেই জন্য এখানে বলা হচ্ছে যে পূর্বকালে আদিকালে ঈশ্বর যাহা যাহা বলেছেন প্রভু যীশু খ্রিস্ট যাহা যাহা বলেছেন সেই সকল লিখিত হইয়াছে সে সকল আমাদের শিক্ষার নিমিত্ত লিখিত হইয়াছে যেন শাস্ত্রমূলক ধৈর্য সান্ত্বনার দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই আমরা যেন বুঝতে পারি যে বাইবেল হচ্ছে আমাদের একমাত্র ভিত্তি বিশ্বাসের ভিত্তি আমাদের আশ প্রত্যাশার ভিত্তি না
জীবনের একমাত্র কর্তৃত্বকারী
জীবনের একমাত্র কর্তৃত্বকারী মানে আমাদের জীবনকে পরিচালনা করা যেদিকে নিবেন সেই দিকেই আমরা যাব। তো আমরা যদি ঈশ্বর বাক্য না পাঠ করি তাহলে আমরা তো বুঝতে পারবো না আমরা ডানে যাব নাকি বাঁয়ে যাব আমাদের ডান বাম আমাদের থেমে যাওয়া আমাদের চলা আমাদের গমনাগমন সমস্ত কিছুই বাইবেলের মধ্যে লিখিত আছে এবং আমরা যতই বাইবেল পড়ব আমরা ততই আমাদের জীবন পরিচালনার জন্য আমরা সবকিছু আমরা জানতে পারব। সেই জন্য বাইবেল যে আমাদের একমাত্র অথরিটি এবং বাইবেল যে সত্য এবং ঈশ্বরের নিঃশেষিত বাক্য এবং সেই বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঈশ্বরের বাক্য স্বয়ং মানুষের দেহে যীশু খ্রিস্ট তিনি ধারণ করলেন শাস্ত্রে যা কিছু ঐক্যবদ্ধ এবং একই বন্ধনে আবদ্ধ করা হয়েছে যীশু খ্রিস্ট তার সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু অর্থাৎ বাইবেলের কেন্দ্রবিন্দু কে যীশু খ্রিস্ট কারণ বাইবেলের প্রথম থেকে শেষ পর্যন্ত যাহা কিছু লেখা হয়েছে এর একমাত্র কর্তৃত্বকারী ব্যক্তিত্ব হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট সেই জন্যই বলা হচ্ছে যে সবকিছুর কেন্দ্রবিন্দু তিনি হচ্ছেন বাইবেল যীশু খ্রিস্টকে কেন্দ্র করে অর্থাৎ যীশু খ্রিস্ট আজ থেকে 2000 বছর আগে জন্মগ্রহণ করেছেন যীশু খ্রিস্টের এই দৈহিক জন্মের পূর্বকালে যারা বিশ্বাস করেছে যারা বেঁচে ছিল তারা অনাগত যীশু খ্রিস্টের উপরে অনাগত মসিহের উপরে তারা বিশ্বাস করেছে এবং বিশ্বাস করে তারা পরিত্রাণ মুক্তি পেয়েছে এবং এর পরবর্তীতে 2000 বছর আগে থেকে এই পর্যন্ত যারা বেঁচে আছে এবং আরো ভবিষ্যতে যারা বেঁচে থাকবে আসবে পৃথিবীতে জন্মগ্রহণ করবে তারাও আগত মসিহ আগত উদ্ধারকর্তার উপর বিশ্বাস করেই পরিত্রাণ পাবে। সুতরাং বাইবেলের যে মূল ব্যক্তিত্ব বা চরিত্র আর সেটা হচ্ছে বা কেন্দ্রবিন্দু প্রভু যীশু খ্রিস্ট। তাই আমরা বিশ্বাসের মধ্যে দিয়ে বাইবেল অধ্যয়নের মধ্যে দিয়ে আমরা সেই কেন্দ্রবিন্দু প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করতে পারি এবং তিনি যে প্রতিজ্ঞা করেছেন তিনি যোহন 14:6 মধ্যে তিনি বলেছেন আমি পথ সত্য ও জীবন আমাদিয়া না আসিলে তোমরা কেউই পিতার নিকটে আসিতে পারিবেন না এবং তিনি যোহন 14:1-3 মধ্যে তিনি সেই কথা বলেছেন যে তোমাদের হৃদয় আর উদ্বিগ্ন না হোক আমাতে বিশ্বাস করো আমি পিতার নিকটে যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি স্থান প্রস্তুত করা হলে পরে আমি আবার আসিব এবং তোমাদেরকে নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকিতে পারো। এই যে প্রত্যাশা, এই যে আশা, যে আশার মধ্যে আমরা এখন বেঁচে আছি, যেমন প্রথম করিন্থীয় ১৩:১৩ পদের মধ্যে লেখা রয়েছে, প্রথম করিন্থীয় ১৩:১৩, আর সেখানে লেখা রয়েছে বিশ্বাস, আশা এবং ভালোবাসা, এই তিনটির মধ্যে ভালোবাসাই শেষ পর্যন্ত টিকে থাকবে। আমরা এখন বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আমরা বিশ্বাস করি তিনি এই জগতের মানুষের পাপের জন্য মরেছিলেন, আমরা বিশ্বাস করি যে তিনি ক্রুশের উপর মৃত্যুবরণ করেছিলেন, আমরা বিশ্বাস করি তাকে কবর দেওয়া হয়েছিল, আমরা বিশ্বাস করি তিন দিনের দিন তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন এবং ৫০০-রও অধিক লোককে দেখা দিয়েছেন, তারা উইটনেস বা সাক্ষী হিসেবে রয়েছে। এবং তারপরে আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট স্বর্গারোহণ করলেন। আমরা প্রেরিত ১ মধ্যে যদি আমরা দেখি ২ মধ্যে, সেখানে আমরা স্বর্গারোহণের বিষয় দেখতে পাচ্ছি এবং তিনি আরো বলছেন প্রথম থিসলকীয় ৪:০০ যদি আমরা দেখি, সেখানে লেখা আছে যে তিনি সেই আকাশে মেঘের সহিত তুরিধ্বনি সহকারে তিনি আসবেন এবং তিনি আমাদেরকে নিয়ে যাবেন, বিশ্বাসীদেরকে নিয়ে যাবেন। সুতরাং এই সমস্ত বিশ্বাস, এই সমস্ত কথা যেটা ঈশ্বর বাক্যের মধ্যে লেখা রয়েছে, এগুলোর উপর আমরা বিশ্বাস করি। বিশ্বাস করার পরে আমরা আশা করছি যে আমরা একদিন যিশু যখন আসবেন তখন তার সাথে আমরা স্বর্গে উপনীত হইব এবং সেই আশা নিয়ে আমরা বেঁচে আছি। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যখন এসে যাবেন তখন আমাদের বিশ্বাস শেষ হয়ে যাবে, আমাদের আশাও শেষ হয়ে যাবে, থাকবে শুধু ভালোবাসা। কারণ আমরা সেই ভালোবাসা ব্যক্তিত্ব, সেই ভালোবাসার স্থান স্বর্গ, সেই স্বর্গেই আমরা অনন্তকাল বিরাজ করব। সেখানে শুধু থাকবে ভালোবাসা, সেখানে কোনো হিংসা হিংসি থাকবে না, সেখানে থাকবে আনন্দ ফুর্তি, সেখানে কেউ কাউকে সমালোচনা করবে না, কারো বিরুদ্ধে কেউ কথা বলবে না, হিংসা করবে না, ঈর্ষা করবে না। আমরা যদি জিরমিয়া ১১:১১ মধ্যে পাঠ পাঠ করি, সেখানে লেখা রয়েছে যে সেই মেষ শাবক সিংহের মুখের সামনে বসে সিংহের গায়ের উপর দিয়ে গড়াগড়ি করবে, সিংহের গায়ের উপর খেলবে, বাচ্চারা গোক্র সাপের উপর সঙ্গে খেলাধুলা করবে, কারণ কেউ কাউকে হিংসাও করবে না, কামড়ও দেবে না, মারবেও না। অর্থাৎ সেই রকম অনন্ত রাজ্যে, ভালোবাসার রাজ্যে আমরা বসবাস করব, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং সেই প্রত্যাশা একমাত্র বাইবেল আমাদের দিচ্ছে। তাই আমরা প্রভুকে ধন্যবাদ দেই, ঈশ্বরকে ধন্যবাদ দেই এই সুন্দর জীবন বাক্য, মিষ্ট বাক্য, সুন্দর বাক্য, মধুর বাক্য জন্য, যে বাক্যকে বলা হয় ওয়ান্ডারফুল ওয়ার্ডস অব লাইফ, অর্থাৎ জীবনের বাক্য, সুন্দর জীবনের বাক্য। ঈশ্বরকে আমরা ধন্যবাদ দেই। আমরা প্রার্থনা করি, মঙ্গলময় স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি তোমার বিশ্বস্ততা এবং ধার্মিকতার জন্য, যে বাক্য তুমি আজকে আমাদের মধ্যে দিয়েছ প্রভু, এই বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দেই। এবং এই বাক্যের মধ্যে দিয়ে যেন প্রভু জগতের প্রত্যেকটি মানুষ, ধর্ম বর্ণ সমস্ত নির্বিশেষে, যত ধর্মের লোক আছে, যত বর্ণের লোক আছে, যত ভাষাভাষী আছে, সকলে যেন এই বাক্য জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে এবং অনন্ত রাজ্যের, সেই স্বর্গ রাজ্যের সুখময় ভালোবাসার জীবন তারা লাভ করতে পারে। তুমি সকলকে তুমি সেইভাবে আশীর্বাদ দান করো এবং আমাদের প্রত্যেককে প্রভু তুমি পরিচালনা করো তোমার পথে। আমরা যেন রীতিমতো বাইবেল পড়ি এবং সেই বাইবেলের নিঃশেষিত বাক্যের বিষয় আমরা শিখতে পারি, আমরা চেতনা পেতে পারি, আমরা সৎ জীবনে এবং পরিপক্ক জীবনে বেড়ে উঠতে পারি। আমেন।